जय निताई, जय गौर, जय श्री राधे। आम्रा नित्य प्रति श्रवण करे आसछी श्री श्री बृहत् भागवतामृत। ता प्रसंग की परीक्षित महाराज तिनी श्रीमद् भागवती कथा श्रवण करे तिनी भगवत लोके जावेन आर समय नहीं पूर्ण ज्ञान प्राप्त हुए সংসারের যে মোহ মায়া ছেড়ে দিয়ে তিনি গঙ্গার তীরে উত্তর দিকে মুখ করে সেই ক্ষণের অপেক্ষা করছে। ইতিমধ্যে মাতা উত্তরা দেবী পরীক্ষিত মহারাজের মা তিনি ছুটতে ছুটতে এলেন। হে পুত্র, তুমি আজ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তো মা মমতাময়ী, তুমি তোমার গুরুদেবের নিকট থেকে দিব্য হরিকথা শ্রবণ করে যে জ্ঞান প্রাপ্ত হয়েছ তা থেকে তুমি সংসারের মোহ মায়া ছেড়ে দিয়েছ। পরীক্ষিত মহারাজ বললেন, হে মাতো, তুমিও কোনো অংশে সাধারণ নারী নও, তোমার প্রতি প্রভুর কৃপা বিশেষ বিশেষ রূপে বিদ্যমান, সুতরাং তোমার মতন মায়ের বিলাপ করা সাজে না। মাতা উত্তরা দেবী বললেন, দেখো, তুমি তোমার গুরুদেবের নিকট থেকে যে শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করেছ তার সারাংশ তুমি আমায় শ্রবণ করাও। পরীক্ষিত মহারাজ নিজ গুরু শুকদেব গোস্বামীর নিকট থেকে যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন তার সার কথাগুলি হচ্ছে কি? শ্রী বৃহৎ ভাগবতামৃত। তাহলে শ্রীমদ্ ভাগবতের যে সমস্ত সারাংশ সেটাই শ্রীমদ্ ভাগবত, সরি, সেটাই শ্রী বৃহৎ ভাগবতামৃত। তাহলে বৃহৎ ভাগবতামৃত যে ভাগবতেরই সার কথাগুলিকে উদ্ধৃত করা হয়েছে, তা আমরা এবৎসর দামোদর ব্রতকে উপলক্ষ করে এই শ্রীগ্রন্থের দ্বিতীয় পর্ব শ্রবণ করছি, গোপকুমারের চরিত্র আদি। তা সেই গোপকুমার তিনি নিজের গুরুদেবের থেকে গোপাল মন্ত্র প্রাপ্ত হয়ে জপ করে তিনি যে কোনো লোক বিনা বাধায় গিয়ে উপস্থিত হয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে মন্ত্র জপের প্রভাবে তিনি দুবার রাজা হয়েছিলেন। কেন না, প্রভুর সেবা এবং ভক্তদের সেবা করবে। আবার তিনি স্বর্গে গিয়ে ভাবলেন, আমি যদি দেবরাজ ইন্দ্র হতাম তাহলে আমিও ভগবান বামন দেবের অর্চনা করতে পারতাম, তিনি ইন্দ্রও হলেন। তারপরে তিনি জপের প্রভাবে ক্রমে ক্রমে মহরলোক, তপলোক, সত্যলোক প্রাপ্ত হয়ে বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনে এসে তিনি গেলেন বৈকুণ্ঠলোক, এবং বৈকুণ্ঠে এসেও তিনি শান্তি লাভ করতে পারলেন। কেন? বৈকুণ্ঠ হচ্ছে ঐশ্বর্যের ধাম, তাই সেখানে তিনি শান্তি লাভ করতে পারছেন না। অকস্মাৎ মহামুনি নারদের সঙ্গে গোপকুমারের বৈকুণ্ঠ ধামে সাক্ষাৎ হল, সে প্রসঙ্গ আমরা ক্রমান্বয়ে শ্রবণ করছি। গতদিনেও আমরা শ্রবণ করেছি কি, যে এই যে ভগবত বিগ্রহ আদি ইহলোকে বিদ্যমান, তারা কেমন? নারদজি বলছেন তারা সৎ চিত আনন্দ ঘন শ্রীবিগ্রহ। ভগবান তিনি মৌন মুদ্রা, অর্থাৎ কথা না বলে তিনি সাক্ষাৎ দণ্ডায়মান হয়ে সমস্ত ভক্তদের ইচ্ছা পূর্ণ করছে। তার অনেক উদাহরণ সহ আমরা শ্রবণ করেছি, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, চৈতন্য চরিতামৃত। ভগবত বিগ্রহকে এটা পাথরের, এটা লোহা দিয়ে তৈরি, এটা মাটি দিয়ে তৈরি, এটা খড়কুটো দিয়ে তৈরি, এটা তো একটি চিত্রপট অঙ্কন করা হয়েছে, এটা তো সোনার মূর্তি অর্থাৎ গোবিন্দের মূর্তি নয়। এই প্রকার যারা ভাবনা করে তারা নারকী, অর্থাৎ তারা নরক যন্ত্রণা ভোগ করে থাকে, অপরাধ হয়ে থাকে। নারদজি বলছেন, হে গোপকুমার, কেবল যে সেই জগন্নাথ ক্ষেত্রে ভগবান জগন্নাথ দেবী যে একমাত্র সচ্চিত আনন্দ ঘন শ্রীবিগ্রহ তা নয়, যে সমস্ত বিগ্রহ নূতন হয়েছে তিনিও সচ্চিত আনন্দময়। তাহলে বিগ্রহেতে বিগ্রহ বুদ্ধি করলে হবে না, শ্রীবিগ্রহ শব্দটি প্রয়োগ করেছে, শ্রী শব্দের অর্থ এ স্থলে নিয়েছেন তিনি সৎ চিত আনন্দ ঘনমূর্তি, সচ্চিদানন্দময়। এই সমস্ত দিব্য কথা সকল আমরা ক্রমে ক্রমে শ্রবণ করছি। গোপকুমারের এই সমস্ত কথা শ্রবণ করতে করতে হৃদয়ের মধ্যে পুনঃ এই ব্রজের শ্রীমান মদন গোপালের ভাব উৎপন্ন হয়েছে, মদন গোপালের কথা হৃদয়ের মধ্যে জাগরিত হয়েছে। গোপকুমার তিনি ভাবের মূরতি, তিনি তখন প্রেম ও বিহ্বল চিত্তে রোদন করছেন। নারদজিকে বলছেন, হে মহামুনি, আমি তো সেই ব্রজের শ্রীকৃষ্ণকে, আমার প্রাণের সম্বলকে আমি ভুলতে পারি না, আমি কি করব? আপনি আমাকে কোনো একটি উপায় বলুন। আমি তো বহু বহু লোকে বিচরণ করেও শান্তি লাভ করতে পারছি। সাক্ষাৎ বিষ্ণু এবং মা লক্ষ্মী তারা রাধা এবং কৃষ্ণ রূপ ধারণ করেও গোপকুমারকে পূর্ণ আনন্দ দিতে পারছেন। কেন? যে রূপ ধারণ করলেই যে রাধারানী এবং শ্রীকৃষ্ণের যে প্রকার আনন্দ, যে প্রকার কৃপা, যে প্রকার সহানুভূতি, সেগুলো ঠিক ঠিক মনে হয় না। গোপকুমার যদিও কেবলমাত্র এই ব্রজে একবারই শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, করে ছুটে যাচ্ছিলেন যে কৃষ্ণকে আলিঙ্গন করে জড়িয়ে ধরবেন, তখন গোপকুমার প্রেমবশত অজ্ঞান হয়ে ভূমিতে পড়ে গিয়েছিল। কিন্তু তিনি হৃদয়ের মধ্যে সর্বদাই ব্রজের শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত হন, তার কৃপা অনুভূতি হয়। নারদজিকে বলছেন, হে মহামুনি, আমার এই দোদুল্যমান অবস্থা আপনি কিছু একটা ব্যবস্থা করুন আমার জন্য। নারদজি বললেন, দেখো, এই বৈকুণ্ঠে বসে যদি আমি অন্য কোনো ভগবানের কথা বলি এটা ঠিক নয়, কিন্তু তুমি প্রভুর একান্ত প্রিয়জন, সেই কারণেই আমি তোমাকে বললাম। তুমি এক কাজ করো, হে গোপকুমার, তুমি এই অনতি দূরে অযোধ্যা ধাম আছে, তুমি সেই অযোধ্যা পুরীতে চলে যাও। সুতরাং এখানে বৈকুণ্ঠের থেকেও আরও উৎকৃষ্ট ধাম হচ্ছে অযোধ্যা ধাম। তুমি অযোধ্যাতে গেলে শান্তি পাবে, তুমি অযোধ্যায় চলে যাও। অযোধ্যায় গিয়ে তুমি সেখানে ভগবানকে এই প্রকারে স্তুতি করবে, সংক্ষেপে শ্রবণ করছি, হে সীতাপতে, হে রঘুনাথ, হে লক্ষ্মণাগ্রজ, হে হনুমাত প্রিয়েশ্বর, এইরকমভাবে ভগবান শ্রীরামকে স্তুতি করবে। আমার মনে হয় তুমি এই বৈকুণ্ঠের থেকে সেখানে আনন্দ লাভ আরও বেশি মাত্রায় প্রাপ্ত হবে, সুতরাং তুমি যাও। কোথায়? অযোধ্যা পুরীতে। বলছেন, তাহলে তো বৈকুণ্ঠনাথের অর্থাৎ নারায়ণের আদেশ নেওয়া উচিত। বলছেন, না, তার প্রয়োজন হবে না। এক তো তিনি কোনো ভক্তের ইচ্ছায় তার ইচ্ছাকে পূর্ণ করার জন্য ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এবং প্রভুর কিছু পার্ষদরা সেখানে গিয়েছে। প্রভুর কার্য প্রভুই জানেন, তিনি যে কবে ফিরে আসবেন তার কোনো ঠিক নেই। সুতরাং এই যে আমি তোমাকে জ্ঞান প্রদান করলাম, এটা আমার ইচ্ছায় নয়, এটা প্রভুর ইচ্ছাতেই আমি তোমাকে জ্ঞান প্রদান ছলে এখানে এসেছি। সুতরাং এটা বৈকুণ্ঠেশ্বরেরই আদেশ মনে করো, তুমি এটা আমার কথা মনে করো না। আমি যে তোমাকে জ্ঞান প্রদান করেছি, এখানে এসেছি, সেটা প্রভুরই ইচ্ছাতে। গোপকুমার, তিনি ভগবান শ্রী রামচন্দ্রের কীর্তন করতে করতে অযোধ্যা পুরীতে পৌঁছালেন। রাধে কাছে আসুন। তো যখন অযোধ্যা পুরীতে পৌঁছেছেন, সেখানে দেখছেন সমস্ত বানরেরা তারা লম্পঝম্প করছে, প্রচুর বানর ভক্ত। ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত তো সব বানর, তারা এই রকম বানর নয়, একটু ভক্ত বানর, এরাও হয়তো ভক্ত। তারা এক গাছের থেকে আরেক গাছে লম্ফ মানে লাভ দিচ্ছে, আর রাম নাম কীর্তন করে সেই কীর্তনের সাথে সাথে তালে তালে তারা এক ডাল থেকে আরেক ডালে লাভ দিচ্ছে, আরেক ডাল থেকে আরেক ডালে লাভ দিচ্ছে। গোপকুমার, তিনি শ্রী জানকী বল্লভের নাম করতে করতে অযোধ্যার সীমানায় পৌঁছে গেছে। এখানে শ্রী সনাতন গোস্বামীপাদ বলছেন, এই যে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরা, গোলোক, এগুলো একটি দেশ বিশেষ, কিন্তু ভেদ সাজানোটা পৃথক পৃথক। মধ্য দেশে একটু উঁচু, সেটা হচ্ছে গোলোক ধাম। তা বৈকুণ্ঠে পৌঁছালে এই এই লোকগুলোতে যাওয়ার জন্য কোনো সাধনের খুব একটা প্রয়োজন হয় না। যেমন আপনাদের আমেরিকায় গেলে কানাডায় যেতে কোনো অসুবিধা নেই, ঠিক সেই প্রকার। তা গোলোকে যাওয়া, বৈকুণ্ঠে যাওয়া একই দেশ বিশেষ, একই ক্ষেত্র, সুতরাং সেখানে যেতে গোপকুমারের কোনো তপস্যার প্রয়োজন হল না। অযোধ্যা সীমানায় পৌঁছে গিয়ে সেখানে সমস্ত বানরেরা রাম নাম কীর্তনের সাথে লম্পঝম্প করছে। গোপকুমার ভাবলো, তো বড় বড় মাদুর বৃন্দাবনের থেকে, তো বৃন্দাবনের ছোট ছোট মাদুর, তো বিশাল বড় বড় মাদুর, একটু ভয় পেল। গোপকুমার তো রাখাল, কোমরে আবার একটা বংশী মানে বাঁশি আছে, সেই সমস্ত হনুমানের দল তারা ছুটে এসে গোপকুমার থেকে বাঁশিটা সুন্দর দেখতে সেটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে তারা দেখছে কি জিনিস এটা, ভারী সুন্দর তো, অনেকগুলো ছিদ্র আছে, আবার কি এটা। এক বানর দেখছে, আরেক বানর কেড়ে নিচ্ছে, বলে দেখি দেখি আমি দেখি, সুন্দর জিনিস তো। গোপকুমারকে ইশারা করলো, এটা কি? গোপকুমার বলছেন, এটা আমার বাঁশি। আচ্ছা একটু বাজাও তো। তা বাঁশির সুরেতেই তিনি রাম নাম কীর্তন করছেন, বলছেন এ তো ভারী মধুর জিনিস, ভারী সুরেলা জিনিস, সুরযুক্ত, এ তো খুব ভালো। সমস্ত বানরেরা তারা একে একে গোপকুমারকে আলিঙ্গন করল। সেই সমস্ত বানরেরা তারা গোপকুমারকে সাথে করে নিয়ে অযোধ্যা পুরীর ভেতরে প্রবেশ করতে যাচ্ছে। সেখানে গিয়ে দেখছেন এক অতি অদ্ভুত দিব্য মহল, সেই মহলের বর্ণনা হয় না। এত দিব্য, এত সুশ্রী। গোপকুমার নিজেই বলছেন, গোপকুমার এই সময় নিজের চরিত্র শ্রবণ করাচ্ছেন মাথুর ব্রাহ্মণকে। যে ব্রাহ্মণ অর্থ কামনায়, ধন প্রাপ্তির আশায় মাতা কামাক্ষার দেবীর উপাসনা করেছিলেন, সেই ব্রাহ্মণ তিনি মায়ের থেকে অর্থ, মা অর্থ না দিয়ে তাকে দিলেন মহামহা অর্থ, গোপাল মন্ত্র। সেই মন্ত্র জপ করতে করতে, বিভিন্ন প্রান্ত ভ্রমণ করতে করতে, মায়ের আদেশে তিনি বৃন্দাবনে গোপকুমারের নিকটে এসে বলছেন, আমি তো লোভী দরিদ্র ব্রাহ্মণ, আমার তো কোনো জ্ঞানগম্য কিছুই নেই। তা হে গোপকুমার, তোমাকে যখন রাধারানী কৃপা করে, এই অদমের প্রতি কৃপাদৃষ্টি করে তোমাকে বলেছেন আমার প্রসঙ্গে, সুতরাং তুমি আমাকে এমনভাবে তৈরি করে নাও যাতে আমি প্রভুর সেবায় নিয়োজিত হতে পারি। প্রভুর সেবায় নিয়োজিত হতে পারি, আমার সেজন্য কী করণীয়? গোপকুমার ভাবছেন, তাই তো আমি কি উদাহরণ দিই, তাই নিজেরই সম্পূর্ণ লাইফ হিস্টোরি শ্রবণ করাচ্ছে। তো গোপকুমার তিনি গিয়ে দেখছেন সেখানে সুগ্রীবজি বসে আছেন, অঙ্গদ বসে আছেন, জাম্বুবান বসে আছেন, এবং সমস্ত পার্শ্বদগণের মধ্য দেশে মনুষ্য দ্বারা পরিবেষ্টিত ভরতজি এবং শত্রুঘ্ন আদি আদিরা তারা রয়েছে। ভরতজিকে দেখতেও ভগবান শ্রী রামচন্দ্রের ন্যায়। গোপকুমার ভাবল, এই তো ভগবান শ্রীরাম, তিনি উপবিষ্ট হয়ে আছেন, বসে আছেন। তিনি স্তুতি আরম্ভ করলেন রামচন্দ্রের। ভগবান শ্রী রামচন্দ্রের স্তুতি এত সুন্দরভাবে করেছেন, দণ্ডবত প্রণাম আরতি জ্ঞাপন করছেন। অকস্মাৎ ভরতজি বুঝতে পারল, এই গোপ বালক আমাকে দেখে শ্রীরাম মনে করে স্তুতি করছে। ভরতজি, তিনি তো রামচন্দ্রের প্রধান সেবক এবং তিনি শ্রীরাম ব্যতিরেকে কিছুই জানেন, তিনি তো নিজেকে দাস মনে করেন। গোপকুমার তিনি যখন স্তুতি করতে লাগলেন, তখন ভরতজি দুটি অঙ্গুলি কর্ণে প্রদান করেছেন যাতে না শুনতে হয়, বলছেন রাম রাম, শ্রীরাম শ্রীরাম। আপনি এ কি বলছেন? আরে আমি দাস, আরে আমি তার দাস, আমি সেই প্রভুর দাস, আমি প্রভু নই। দীনতা, যাদের মধ্যে দীনতা নেই, দৈন্য নেই, তাদের তো এই বৈষ্ণব ধর্মে আসাই অনুচিত। দীনতা হচ্ছে মনুষ্যত্বের পরিচয়, ভদ্রতার পরিচয়। অনেক ভদ্রতাকে মন্থন করলে পর তার থেকে বৈষ্ণব উৎপন্ন হয়। অসভ্য প্রজাতির ব্যক্তি কখনো বৈষ্ণব হতে পারে না, শাস্ত্রে বলছেন প্রথমে সভ্য হও, জেন্টাল হও। সভ্য না হলে তারা কি করে বৈষ্ণব হবে? অসভ্য ব্যক্তিরা বৈষ্ণব হতে পারে? কদাপি নয়। ভরতজিৎ থেকে আমাদের বহু কিছু শিক্ষণীয় রয়েছে। ভরতজি বলছেন, হে গোপ বালক, আমি প্রভুর দাস, তুমি এমন বলে আমাকে অপরাধী করো না। দুই কানে অঙ্গলি প্রদান করলেন। তারপরে হনুমানজি, তিনি পাশে ছিলেন, সেখান থেকে ভেতরে এসে তিনি গোপকুমারকে আলিঙ্গন করলেন। গোপকুমার তিনি প্রণাম করার জন্য ব্যস্ত, কিন্তু হনুমানজির শক্তির কাছে সব পরাস্ত। জোর করে আলিঙ্গন দান করে ধরে তিনি নিয়ে যাচ্ছেন প্রভু ভগবান শ্রী রামচন্দ্রের কক্ষে। ভগবান শ্রী রামচন্দ্র, তিনি এক দিব্য মণিময় সিংহাসনে উপবেশন করে আছেন। পাশে লক্ষ্মণজি রয়েছেন, জাম্বুবান, ভল্লুকপতি জাম্বুবান তিনি আছেন, আরও আরও সমস্ত মন্ত্রীগণ রয়েছেন, প্রজাগণ রয়েছেন, তাদেরকে উপদেশ প্রদান করছে। উপদেশের সারাংশ হচ্ছে কি, হৃদয় যাদের সরল তারাই প্রভুর প্রিয়, আমার প্রিয়। সরলচিত্ত ব্যক্তিরাই প্রভুকে প্রাপ্ত হতে পারে। যাদের হৃদয়টি কালিমাযুক্ত, পেঁচযুক্ত, তারা কখনো ভগবানকে পেতে পারে না। তা ভগবান শ্রীরামের সেই অদ্ভুত অলৌকিক রূপ দর্শন করে, ভগবান শ্রীরামের মাধুর্য দর্শন করে বিমোহিত হয়ে গেলেন। তিনি যখন ধীরে ধীরে রামচন্দ্রের কিছুটা নিকটে গিয়েছেন হনুমানজির সাহায্যে, মনের আনন্দে, মনের আবেগে, প্রেম উৎপন্ন হওয়ার কারণে তিনি যখনই হাত জোড় করে মস্তক অবনত করে প্রণাম করতে যাচ্ছেন, তখনই অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ পর যখন গোপকুমারের চৈতন্য হল, অর্থাৎ জ্ঞান ফিরে এলো, তখন তিনি দেখছেন হনুমানজি তার কাছে আর নেই। হনুমানজি সেখান থেকে এক লাপে ভগবান শ্রীরামের নিকটে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি কি করছেন? চামর বিজন করছেন হনুমানজি মহারাজ। আবার কি দেখছেন? না, তিনি বাতাস করছেন। আবার কি করছেন? না, প্রভুর অঙ্গবেশ বিন্যস্ত হয়ে গেছে, সেগুলিকে ঠিক করে দিচ্ছেন। আবার কি করছেন? প্রভুর অঙ্গ মর্দন করছেন, মাসাজ করছেন। গোপকুমার চৈতন্য হলে পর তিনি দেখছেন একই ব্যক্তি কত রকম সেবায় সুনিপুণ। এই ব্রহ্মাণ্ডে যত যত ভক্ত আছে, তন্মধ্যে হনুমানজি মহারাজের যে যোগ্যতা, যে কোয়ালিটি, এটার কারোর মধ্যে দেখা যায় না। দাসভাব রয়েছে, মিত্রভাব রয়েছে, মন্ত্রিত্বও করে নেন, পরামর্শও দিতে পারেন, মানে এ টু জেড সমস্ত কার্যে হনুমানজির মধ্যে পূর্ণরূপে যোগ্যতা বিদ্যমান। এমন স্মার্ট ভক্ত হনুমানজির মতন ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই। তিনি অবাক, এই হনুমানজির তিনি সমস্ত সেবাতে সুনিপুণ, অবাক একদম। অবাক হয়ে তিনি হনুমানজির সেবাভাবকে দর্শন করে ভাবছেন, আহা, শ্রীমৎ হনুমানজির কথা রামায়ণে রামচরিত মানসে শ্রবণ করেছি, অধ্যয়ন করেছি, কিন্তু আজ প্রভুর কৃপায় আমি তার সাক্ষাৎ দর্শন লাভ করলাম এবং সাক্ষাৎভাবে আমি দেখলাম যে হনুমানজি সমস্ত সেবাতে তার পূর্ণ জ্ঞান রয়েছে, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সুনিপুণভাবে সেবা করছে। সেবা মানে কি? সুখ। সেবা মানে সুখ, যারই সেবা করা হোক, প্রভুর সেবা থেকে নিয়ে সাধুর সেবা থেকে নিয়ে গুরুদেবের সেবা থেকে নিয়ে, সেবা মানে সুখ দান করা, কষ্ট নয়। সেবা মানে এই নয় যে আমাকে করতে হবে তাই করছি, এটা সেবা নয়, এটা তো জোন দেওয়া। সেবা সুখের নিমিত্ত, সেবা সুখৈক তাৎপর্য, সেবাটা সুখের নিমিত্ত হয়ে থাকে। তো হনুমানজির সেবা দেখে অবাক যে হনুমানজি তিনি কত কত প্রকারের সেবায় সুনিপুণ, বাহক যেখানে গমনাগমনের আর কোনো ব্যবস্থা নেই সেখানে হনুমানজি রাম লক্ষ্মণকে নিজের স্কন্ধে নিয়ে তিনি উড়ে চলে গিয়েছিল। মাতা জানকীকে অন্বেষণ করতে গিয়ে তিনি সমুদ্র উল্লঙ্ঘন করলেন, লাফিয়ে চলে গেলেন। তাই হনুমানজির সেবা দেখে তিনি অবাক হয়ে গেলেন, এই হনুমানজি তিনি এইভাবে প্রভুর সেবা করেন। অকস্মাৎ ভগবান শ্রী রামচন্দ্রের কৃপাদৃষ্টি নিক্ষেপ হল গোপকুমারের উপর। গোপকুমারকে বলছেন, উঠো উঠো হে পরম বান্ধব, এসো এসো আমার সমীপে এসো, আমি বহুকাল তোমার জন্য অপেক্ষা করছি, আমি সততই তোমার অপেক্ষা করছি, তুমি আমার নিকটে এসো, তোমাকে এই সমস্ত দণ্ডবত প্রণাম স্তব স্তুতি কিছুই করতে হবে না, এসো তুমি আমার নিকটে এসো। হনুমানজি আবার লাভ দিয়ে তিনি গোপকুমারকে ধরে নিয়ে গিয়ে ভগবান শ্রী দরবারে রামচন্দ্রের নিকটে নিয়ে গেলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়, বল রামচন্দ্র ভগবান কি জয়। ভগবান শ্রী রামচন্দ্র তাকে আশীর্বাদ দিলেন, সমস্ত শরীরে তিনি হাত বুলিয়ে দিচ্ছেন, স্নেহ করছেন, বলছেন, হে গোপ বালক, হে গোপ কুমার, তুমি আমার এখানে আসবে এটা আমি বহুকাল থেকে অপেক্ষা করছি, কেন? ভগবান তিনি প্রত্যেককেই প্রীতি ভালোবাসেন, প্রীতি করেন, ভালোবাসেন, কেন? আমরা প্রত্যেকেই ভগবানের অংশাংশ। তা যেমন ইহজগতে নিজের ঔরাসজাত সন্তান সে যদি দুঃখে কষ্টে থাকে, সে যদি অবোধ হয়, পিতামাতার আজ্ঞাকারী নাও হয়, তথাপি পিতামাতার কষ্ট হয়। কিছুই হোক, ছেলেটা তো আমার, আমার থেকেই উৎপন্ন হয়েছে, সুতরাং তার কষ্ট পিতামাতাকেও পীড়া দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে। তা আমরা প্রতিটি জীব ভগবানের থেকে এসেছি, অর্থাৎ ভগবানের সন্তান। তা ভগবান শ্রী রামচন্দ্র বলছেন, আমি সতত তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্রতিটি জীবের জন্যই প্রভুর কষ্ট। কেন? প্রভুর থেকেই তো সমস্ত জীব, সমস্ত জীব প্রভুর সন্তান, তাই প্রভুর কষ্ট হয়, দুঃখ হয়। কিন্তু তার কাছে যেতে হলে কি করতে হবে? সাধন ভজন করে তাকে প্রাপ্ত হতে হয়। তাই কোনো জীব যদি কষ্ট পায়, দুঃখিত হয়, তাতে প্রভুরও কষ্ট হয়। কিন্তু আমরা দুঃখ কষ্ট কেন পাই? আমরা পূর্বজন্মের অপরাধের কারণে, প্রভুর সেবা না করার কারণে, সাধুগুরু বৈষ্ণবের সেবা না করার কারণে, অর্থকে ভগবত সেবায়, গুরু সেবায়, সাধু সেবায় না লাগিয়ে নিজের কিভাবে বাঁচা যাবে, নিজের সন্তান সন্ততিকে কিভাবে ভালো রাখা যাবে, এই প্রকার যাদের সংকীর্ণ মন, তারা ইহজগতে দুঃখ কষ্ট প্রাপ্ত হয়। শাস্ত্র বলছেন যে নিজে অর্থ উপার্জন করে নিজের ধর্মপত্নীর সেবা করা, নিজের সন্তান সন্ততি পরিবার পরিবর্গকে সেবা করা, এটা তো তার কর্তব্য, এটা ধর্ম নয়, এটা তার কর্তব্য। একজন পিতা পুত্রকে মানুষ করবে, এটা তো তার কর্তব্য, এটা কোনো ধর্ম নয়। তাহলে কি করতে হবে? অর্থ থাকলে অর্থ দিয়ে ভগবানের সেবা, ভগবানের ভক্তদের সেবা করতে হবে। যারা এগুলো না করে তারা কালে কালে দরিদ্র হয়ে পড়ে, কালে কালে তারা অনেক দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে যায়। তাই ভগবান তিনি চান না যে তার কোনো জীব, অর্থাৎ কোনো সন্তান দুঃখে থাক। কিন্তু দুঃখ কেন পায়? দুঃখ পায় নিজের কারণে। জীব দুঃখ পায় নিজের কারণে। যারা শ্রীকৃষ্ণকে ভুলে যায় তারা আরও মহা দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে যায়। তা ভগবান শ্রী রামচন্দ্র তিনি বলছেন, আমি তো তোমার জন্য বহুকাল অপেক্ষা করছি, এসো এসো আমার নিকটে এসো, তুমি চিরকাল আমার কাছে থাকো। গোপকুমার বহুকাল অযোধ্যা পুরীতে থাকলেন, কিন্তু সেই মনের মধ্যে একটাই ভাব যে না, আমার মদন গোপাল যে প্রকার কৃপা করেন, এই প্রকার কৃপা তো অযোধ্যাতেও নেই। যেমন উদাহরণ, বৈকুণ্ঠে যত যত বিষ্ণুর পার্ষদ আছেন তারা হচ্ছেন দাস, প্রভুর দাস। অযোধ্যাতে ভগবান শ্রীরামের যত যত সেবক রয়েছে তারা প্রত্যেকেই দাস। একমাত্র শ্রীকৃষ্ণ ভজনে এটাই দেখা যায় যেখানে ভাবের তারতম্য অনুসারে কেউ দাস হচ্ছেন প্রভুর, আবার সেই প্রভুর কেউ বন্ধুও হচ্ছেন, আবার সেই প্রভুকে নিজের পুত্ররূপে উপাসনা করছে, আবার সেই প্রভুকে সকলে পতিরূপে উপাসনা করছে। এটা কেবলমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই বিদ্যমান, অন্য কোনো লোকে নেই। অন্যান্য লোকে সেখানে দাস, আর কৃষ্ণকে আপনি মনে করুন ইনি ভগবান, তো আপনার কাছে ভগবান। যদি মনে করেন আরে এই ব্যাটা তো আমার বন্ধু, তাহলে আপনার বন্ধু, উনি ভগবান সর্বেশ্বর, মনে করছেন আরে এ তো আমার বন্ধু। ব্রজের সখারা তারা গোবিন্দকে কখনো ভগবান বলে মনে করেনি, ভগবানের সঙ্গে তারা কবাডি খেলছেন, কখনো ভগবানকে পদাঘাত মানে লাথি মারছেন অপরাধ হচ্ছে না, কেন বন্ধু যে। তাহলে একমাত্র শ্রীকৃষ্ণকেই বিভিন্নভাবে উপাসনা করা যেতে পারে, আমার পুত্র, আমার ভগবান, আমার পতি ইত্যাদি রূপে উপাসনা কেবল শ্রীকৃষ্ণেতেই করা যেতে পারে, অন্যত্র নয়। এই জন্য তার অত ভালো লাগতো না, ভাবতো আমি তো স্বপ্নের মধ্যে আমার শ্রীকৃষ্ণের দর্শন পাই এবং তিনি এসেই সর্বপ্রথম আমাকে আলিঙ্গন করেন, আমার পিঠে দুই তিনটি থাপ্পড় মারেন, তারপরে আমাকে চুম্বনও করেন। এখানে তো সেই ভাব নেই, প্রভু আর দাসের মধ্যে তো আলিঙ্গন থাকতে পারে না, চুম্বনও থাকতে পারে না, সেটা বন্ধুর ক্ষেত্রে সম্ভব। গোপকুমার তিনি সক্ষরসের উপাসক, ভগবানকে বন্ধু ভাবে। তাহলে ভাবের তারতম্যের জন্য দিব্য উপরিস্থিত অযোধ্যা ধামেও তার ভালো লাগছে না, কী করবেন, খুব চিন্তাযুক্ত, কী করবেন। সর্বান্তর্যামী ভগবান শ্রীরামচন্দ্র তিনি একদিন গোপকুমারকে ডেকে বলছেন, হে প্রিয় গোপকুমার, আমি জানি তোমার এখানে কোনো কোনো সময় মন খারাপ হয়, কারণ তুমি শ্রীকৃষ্ণের উপাসক, সুতরাং এখানে তোমার কখনো কখনো মন খারাপ হয়, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি দ্বারাবতীতে চলে যাও, দ্বারাবতী মানে দ্বারকা, দ্বারকা ধাম, ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। ভল্লুকপতি জাম্ববানকে আদেশ করলেন ভগবান শ্রীরামচন্দ্র, হে জাম্ববন, তুমি এই গোপকুমারকে নিয়ে দ্বারকাতে রেখে এসো, তার সেখানে মন ভালো লাগবে। জাম্ববান গোপকুমারকে সঙ্গে করে নিয়ে দ্বারকা ধামে দ্বারকার সীমানায় ছেড়ে দিলেন, হে গোপকুমার এখান থেকে দ্বারকার সীমা প্রারম্ভ হচ্ছে, তুমি এখান থেকে এই এইভাবে চলে গেলে তুমি দ্বারকায় উপস্থিত হবে, দ্বারকাপুরীতে উপস্থিত হবে, যাও। বেশ কিছু দূর গেলে দেখছেন সেখানে কিছু যাদব কুমারেরা, ছোট ছোট ছেলেরা, যুবক ছেলেরা, তারা সেখানে খেলা করছে, তাদের মধ্যে আবার কিছু দ্বিজপুত্র অর্থাৎ ব্রাহ্মণ পুত্রও আছে, যাদবগণ তো ক্ষত্রিয়, আর দ্বিজপুত্র মানে ব্রাহ্মণ পুত্র, তারা সকলে মিলেমিশে খেলাধুলা করছে। গোপকুমারকে দেখে তারা অবাক, কে ইনি, কোথার থেকে আসছে, গোপকুমারও তো যুবক। যাদব কুমারেরা তারা জিজ্ঞাসা করল এবং তারা জানতে পারল যে ইনি গোবর্ধনে জন্ম, গোবর্ধনের এক রাখাল এবং ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু তিনি এসেছেন। তাই তাদের খুব আনন্দ হল। সেই উপবনে গোপকুমারকে নিয়ে তারা ক্রীড়া করল, খেলাধুলা করল, আনন্দ করল। অন্তিমে বলছেন, আচ্ছা তোমার এই দ্বারকাতে তো এই বাঁশি বাজে না, এ তো বৃন্দাবনের বাঁশি, আমাদের একটু শ্রবণ করাও। সেই বংশীধ্বনি শ্রবণ করে তারাও আনন্দিত। তারপরে গোপকুমারকে ধরে নিয়ে তারা দ্বারকা পুরীর ভেতরে প্রবেশ করলেন। তো সেখানে দ্বারকাপুরীতে প্রভুর সাথে সাক্ষাৎ হয়ে যে সমস্ত দিব্যাতি দিব্য কথা বলবেন, তা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামী দিবসে তা শ্রবণ করব। সুতরাং অধ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী বেদব্যাস ভগবান কি জয়। সুখদেব গোস্বামী পাদ কি জয়। পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী বৃহৎ ভাগবতামৃত কি জয়। শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ কি জয়। মাতা উত্তরা দেবী কি জয়। শ্রী গোপ কুমার কি জয়। দামোদর ব্রত কি জয়। ব্রতকারী সমস্ত ভক্ত বৃন্দ কি জয়। শ্রী শ্রী একাদশী মহারানী কি জয়। আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়। সমাগত সমস্ত ভক্ত মণ্ডলী কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।